বৈশিষ্ট্য এবং উপদেশের সম্বন্ধে। এখন আমরা গুরু মহারাজের অভিষেক ইত্যাদি যাত্রাকে সপ্তম সম্পন্ন করবো, তারপরে ভোগ আরতি ইত্যাদি হয়ে
हम लोग पूज्यपाद श्री विक्रम महाराज जी के पूज्यपाद नित्यलीला प्रवित विष्णुपाद कृष्ण भक्ति रक्षक श्रीधर महाराज जी के पास में गए थे। गुरु महाराज जी के अप्रकट के पश्चात गुरु महाराज जी का नियम था, जितने भी व्यस्त हो किंतु एक बार ये महाप्रभु जी के जन्मोत्सव के बाद में जरूर जाते थे पूज्यपाद श्रीधर महाराज जी के पास, जरूर जाएं। जब तक वो प्रकट थे तब तक वो ऐसा करते। एक बार हम लोग उसके बाद में मैं प्रजातक महाराज और कौन था मुझे याद नहीं, तो पूज्यपाद श्रीधर महाराज जी के यहाँ गए। हरी कथा बहुत ही सुंदर परिवेशन करते थे, बहुत ही सिद्धांत विद थे। हम लोग के गुरु महाराज जी उन्हीं से संन्यास ग्रहण किया था कठुआ में। तो पूज्यपाद महाराज जी कहने लगे, देखो मुझे एक कथा याद आ गई। मैं पूज्यपाद श्रीधर महाराज जी कह रहे हैं कि मैं वकालत पाठ कर और एक बार गया मायापुर में दर्शन करने के। हमी वकालत पाठ करवार परे हमी गेलाम मायापुर दर्शन। मायापुर जब दर्शन करने के लिए गया तो मैं एक कटहल का पेड़ था, मैं गेट से घुस करके हमी गेटे से प्रवेश करे कोई कटहल के वृक्ष के नीचे हम गया तो देखा क्या, एक ब्रह्मचारी बैठा है कुर्सी के ऊपर बैठा है और सामने एक टेबुल है। टेबुल के ऊपर में पैर पसार कर और ऐसे ऐसे नचा रहा है अपने पैर को, पाय का टेबुल पर रेखे आठ दुला छे। मन होती जो कोनो गंभीर चिंतन से वयस खूब बेसी ना और तहार वयस तहार रूप कत, तखन तहार वयस होवे गुरु महाराज 23-24 वर्ष 25 वर्ष राजपुत्र जैसे। देखा क्या, जब वहां पर कटहल के पेड़ के नीचे टेबुल पर वैसा बैठा हुआ है और एक सन्यासी आए बहुत लंबे चौड़े गंभीर व्यक्तित्व तो उनका, उनके साथ में दो एक ब्रह्मचारी थी। तो देखा जैसे वो चेयर पर बैठा हुआ पैर ऊपर किया हुआ है और वो सन्यासी प्रणाम किया उस ब्रह्मचारी और वो उसी रूप में रहे और उन्होंने कुछ पूछा और पूछने पर उन्होंने कुछ वैसे ही उत्तर दिया पैर ऊपर रखे हुए और फिर वो ऐसे हाथ करके फिर वो चले गए। ये कौन सा ऐसा ब्रह्मचारी है जिसको सन्यासी भी प्रणाम करते हैं, तो सम्मान के दे तापरे आमी चले गेलाम भक्ति विजय भवन जेखाने प्रभुपाद था। ऊपर से प्रभुपाद छिले, ऊपर में प्रभुपाद छिले, सेखाने आमी गेलाम जिज्ञासा करलाम যে এখানকার আচার্যকে। তখন বললে তা যে ওম বিষ্ণুপাদ কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত সত্যি গোস্বামী, ওখানে একটা সাদা কাপড়েতে ব্রহ্মচারী বসে আছে, অটলতলা উঠকে তো তাহারি একজন ওকে সন্ন্যাসী লোক প্রণাম করে। আচ্ছা হ্যাঁ, ও এখানকার ম্যানেজার, ওকে সন্ন্যাস বেশ দেওয়া হচ্ছিল, তাহার প্রভুপাদের যে প্রাইভেট সেক্রেটারি ওই কুঞ্জ বিহারী প্রভু তখন তাহার নাম, এখন পরবর্তী কালেতে তিনি পূজ্যপাদ ভক্তি বিলাস তীর্থ মহারাজ তাহার নাম। তো তিনি যেতে দিনে নেই যে গড়বড় হয়ে যাবে সব, এই যদি সন্ন্যাস লে, এই জন্য সে সন্ন্যাস লে নাই বটে, কিন্তু সন্ন্যাসী লোক তাকে আদর করে, তার কাছে কোনো কোনো কথা জিজ্ঞাসা করতে হবে, তো সাধারণ ওই মায়াপুরকে এসে এখানে সব মুসলমানদের এখানে রাজ্যে ছিল, মিয়াপুর নাম ছিল, তখন প্রভুপাদের ইচ্ছা জ্ঞান করছেন, এক রাত্রিতেই ওখানকার কব্বর গা সবগুলি ফেলে দিল, আর ফেলে দিয়ে সেখানে তো বড় বড় গাছ সবগুলি নিয়ে এসে আর ওখানে পোঁছে দিলে, যেখানে আজকাল প্রভুপাদের সমাধি আছে, আর একবারে বাগান করে দিলেন, আর সেখানে প্রাচীর দিয়ে দিয়েছে মুসলমান বলছে সেইগুলি কি করলেন, আর তো তোমাদের এই সবগুলি রক্ষা করবার জন্য এই সবগুলি প্রাচীর দিয়ে দিয়ে, তারপরে দেখলো যে সে একেবারে সব একবারে সেই করে দিল, নিজে অধিকারেতে নিয়ে নিল, তখন তারা বড় বড় অফিসার কাছে গেল, ওখান থেকে সুপারিনটেন্ডেন্ট, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসলেন, ইনকোয়ারি করেন, দেখলেন যে সেই একদিনে কি গাছ হয়, এটা প্রভুপাদ যখন থেকে এসেছেন তখন থেকে এই সবগুলি লাগানো আমাদেরই, এখানে মসজিদ টসজিদ কোন কি কোনো কব্বর গাহ ইত্যাদি কিছুই ছিল না, এক রাত্রিতে তিনি দখল করেন। পূজ্য বাসুদেব মহারাজ বলছেন মহান সাহসী, সত্যের তিনি কঠোর ভাবে চেন, সত্যের তিনি প্রচারক, ভূপাদের বহু রকমের তিনি সেবা করেন, বলেন যে আমাদের দুজনের মধ্যে তর্ক হতো, অন্য সব লোক শুনত কত রকমের সিদ্ধান্ত ইত্যাদি, এই পূজ্য বাসুদেব মহারাজ আমাদেরকে এই কথা বলে। আরো সিদ্ধা মহারাজ অনেক সবগুলি কথা তিনি বলেন, এক সময় গুরু মহারাজের সঙ্গে আমরা পূজ্য বাসুদেব মহারাজ কাছে গিয়েছিলাম, সেখানে আরো পূজ্য পাজ্যা যেমন মহারাজ, তারপরে আরো অনেক সব পুরনো লোক সব আমাদের আমাদের শিক্ষাগুরু আমার মধুসূদন মহারাজ, তারপরে মহানন্দ প্রভু ছিলেন, তাহার পরে পরমহংস মহারাজ না, আর সব পুরনো লোক সব ওখানে বসেছিল, একটা কোন বিষয়ের একটু চর্চা চলবে, চর্চা চলছিল কৃষ্ণের এই বিষয় চলতেছিল, ভক্তিবিনোদ ঠাকুর তাহার এক প্রকারে অর্থ করে, যদি কোনো ব্যক্তি একবারও কৃষ্ণ নাম লে তাহলে তাহাকে বৈষ্ণব জ্ঞান করে, মনে মনে আদর করে, আর প্রভু তারপরে যারা দীক্ষাস্তিকে তো প্রণতি ভিষ্য ভজন, যারা দীক্ষা ইত্যাদি করে ভজন করছে তাদেরকে মনে মনেও আদর করবে, আর প্রণাম ইত্যাদি করে দিয়ে তাহাকে আদর, আর ভজন্তমি সুশ্রূষয়া যারা অষ্টকালী লীলা ইত্যাদি সেবন করে, আর নিন্দা ত্যাগি দূর করে, নিন্দা কারো করে না, এমন ব্যক্তিকে উত্তম ভাগবত গ্রন্থে हृदय सर्वस्व श्रद्धा दिए तहां पाप पद में से प्रणत हुए सब प्रकार सेवा शुश्रूषा करते तहां प्रभुपाद जे पढ़े नाय भक्ति विनोद ठाकुर के तान सब कुछ देखे छे हां ता परे से टीका करी छे कृष्णे तिजस्य गिरिं तं मनसा द्रियेत दीक्षास्ति चेत दीक्षास्ति चेत तार दीक्षा होई छे दिव्य ज्ञान कुछ लाभ होई छे संबंध ज्ञान तार होई छे ताले तहां के की करबे वैष्णव ज्ञान कर दिए तहां के आदर এই নিয়ে কিছু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে লোকে যে প্রভুপাদ একটি বলেছেন আর ভক্তি বিনোদ ঠাকুর এটি বলছেন এটা হচ্ছে আমাদের রূপ গোস্বামীর উপদেশ সামৃতের শ্লোক তখন এইসব কথা চলছে গুরু মহারাজ ইতিমধ্যে আসলেন গুরু মহারাজকে লোক জিজ্ঞাসা করে পরস্পর পরস্পর ইষ্ট গোষ্ঠী ওদের যখনই মিলত তখন এইরকম ইষ্ট গোষ্ঠী হচ্ছে তারপরে কেউ কিছু বলছে কেউ কিছু বলছে সকলে মিলে পরে নির্ণয় হলো যে ভক্তি বিনোদ ঠাকুর যা বলেছেন সেইটি ঠিক ওইটি আমাদের মানি গুরু মহারাজ বললেন আমার পিতা কিন্তু অভিমত নয় আমারও অভিমত আপনারা শুনুন ভক্তি বিনোদ ঠাকুরের নিকটে যে প্রভুপাদ সবসময় ছিলেন আর তাহার বহু সেবা করেছে প্রভুপাদী ভক্তি বিনোদ ঠাকুরকে আমাদেরকে শিখিয়েছেন দিক জানিয়েছেন পরিচিত করিয়েছেন নাই তো ভক্তি বিনোদ ঠাকুর আমরা জানতাম কোথা থেকে প্রভুপাদের মতন অত বিদ্বান আচার্য আজ পর্যন্ত হয় না ভক্তি বিনোদ ঠাকুরের লেখা গ্রন্থ সবগুলি ধরা থাকত যদি প্রভুপাদ এই ধরাতে অবতীর্ণ না হতেন অতএব তিনিছেন ভক্তি বিনোদ ঠাকুরকে এই ছিল প্রভুপাদ অতএব প্রভুপাদ যে লাইনে সে বলছেন যা বলছেন ওই কি কর্ম তিনি যদি না দেখেন আমরা কোথা থেকে চিন্তা অত ভক্তি বিনোদ ঠাকুর যে কি লিখেছেন তার কি তাৎপর্য যদি জানতে হয় তা একমাত্র প্রভুপাদ জানেন আর তিনি যা লিখেছেন কর্ম তখন সকলে বলবে বাহ বাহ বেশ সুন্দর সকলে তাহাকে গ্রহণ করে এরকম তাহার সিদ্ধান্ত বিচার অদ্ভুত তাহার বিচার এক সময়ের কথা আমরা ছিলাম মথুরাতে বাংলাতে আমাদের গৌড়ীয় পত্রিকা আর হিন্দিতে তিনি প্রভুপাদেরই প্রচলিত ওই ভাগবত পত্রিকা করেছিলেন তিনি অনুগ্রহ করে আমাকে ওই ভাগবত পত্রিকার সেবা ভার অর্পণ করে নিম্বার্ক সম্প্রদায়ের একজন বড় বিদ্বান পণ্ডিত ওরা কি করে আমাদের বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আর আর যতগণ আচার্য আমাদের সবকে নিয়ে লিখে দিয়েছে যে এরা হচ্ছে নিম্বার্ক সম্প্রদায় এরা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নয় আর তারপরে লিখলো কি ওদের পত্রিকা একটা ছিল আর লিখলো যে এই চৈতন্য মহাপ্রভু যখন নদীতে ছিলেন নিমাই পণ্ডিত তখন কেশব কাশ্মীরি নদীতে যান তখন ইনি পাঠশালার ছাত্র ছিলেন নিমাই পণ্ডিত কেশব কাশ্মীর তাহাকে পরাস্ত করে আর পরাস্ত করে মহাপ্রভুকে গোপাল মন্ত্রে সে দীক্ষিত করে নিয়ে নিম্বার সম্প্রদায়কে নিয়ে আর ওদের পত্রিকাতে খেতে আমাকে পথি দিত আমাদের ভাগবত ওখানে যেত আমার হাতে পড়লো গুরু মহারাজ ওইখানে সে ছিলেন আমি গুরু মহারাজ কাছে নিয়ে গেলাম যে সে এইরকম ভাবে এরা লিখেছে একেবারে আগুন হয়ে গেল যে নিয়ে আসো কলম লিখ এক সেকেন্ড বিলম্ব নাই অদ্ভুত মেধা অদ্ভুত বাগ্মী আবার লেখক ওই রকম অদ্ভুত, এক মিনিট দেখতে হতো না কোথাও থেকে গ্রন্থ দেখতে হতো। আমরা কোনো কিছু লিখি লোক আদর করে, কিন্তু আমাদের কাছে বইটই যদি না থাকে না তাহলে আর লিখতে পারবো না। আর কিছু লিখে আবার দেখে তাকে করেকশন করতে হবে, তারপরে প্রুফ রিডিং করে তারপরে ঠিক করতে হবে। তার লেখা কি পরিক্রমা হচ্ছে, নদীর ধাম পরিক্রমা, হাজার হাজার লোক বসে আছে, কত রকমের কি কত লোক আসছে জিজ্ঞাসা করছে প্রণাম করছে, আর কত রকমের কি হচ্ছে। বাং মহারাজ ওখানে নিয়েছে কাগজ কলম, বসে আছেন যে ইনি বললে তারপরে সম্পাদকীয় লিখা হবে, কালকে যাবে ওই নিকিনপলিতে ওই ঠাকুরকে দেওয়া হবে হাতে। আর যদি না লিখা হয় তাহলে আর হবে না, আর লিখতেই হবে। উতি মধ্যে তিনি একবারে সে ধরধর করে বলতেন, আর ওই লিখা হয়ে গেল বেদের লিখা হয়ে গেল, প্রুফ রিডিং ইত্যাদি কোনো প্রয়োজন নাই, তাকে যে লিখলেন কি লিখলেন আর দেখতে হবে না। আর বাম মহারাজের লেখা এরকম কোথাও কিন্তু ভুল হবে, অর্থই দীর্ঘই শব্দ অমুক তমুক, একবার লিখা হয়ে গেল সেটি ব্যাসে লিখা গেলে প্রেসিটি চলে। তা আমাকে বলেন যে তুমি কলম লও, আর আমি কলম নিয়ে তিনি ধরধর করে লিখাইতে লাগলেন। তিনি লিখাইলেন কি লিম্বার্ক বলে কোন ব্যক্তি ছিল না কোন ঐতিহাসিক যুগে, জাতি সম্প্রদায় ছিল, জাতি সম্প্রদায়ের মধ্যে নিম্বাদিত্য সম্প্রদায়ের আমরা উল্লেখ দেখি, কথা কল ভবিষ্যৎ চত্বার সম্প্রদায় শ্রী রুদ্র ব্রহ্ম, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা নিম্বাদিত্য চতুর্থ নাম, ব্রহ্মা থেকে হলেন মধ্যাচার্য, আর স্ত্রী থেকে হলেন লক্ষ্মী, আর বিষ্ণু রুদ্র থেকে বিষ্ণু স্বাণী, আর সনকানন্দন থেকে হলেন নিম্বাদিত্য। নিম্বার্ক বলে তো কোথাও কোন শাস্ত্রে উল্লেখ নাই, নিম্বার্ক বলে কোন লোক নাই, ও নিম্বার্ক বলে কোন সম্প্রদায় নেই, ওদের মধ্যে কোন একটা গ্রন্থ দেখা যায়। যদি নিম্বার্ক বলে কোন ব্যক্তি থাকতে তাহলে জি গোস্বামী মতন অত পণ্ডিত অত গ্রন্থ লিখেছেন, কোথাও একটু লিখতেন যে নিম্বার্ক বলে একটা কোন সম্প্রদায় আছে তাকে খণ্ডন করতেন অথবা তাকে মন্ডন করতেন, তার উল্লেখ করতেন কোথাও লিখেন। বলবে বিদ্যাভূষণ পরবর্তীকালেতে উল্লেখ করতেন কিন্তু কোথাও উল্লেখ নাই। পারিজাত ভাষ্যে একটা জালিয়াত গ্রন্থ, গিরিবজ্র একটি অত্যন্ত আধুনিক 100 বছরের পূর্বেকার কথা, ওদের এই দুটি গ্রন্থ। উনি বলেন যে জালিয়াত গ্রন্থ কি না কেন, ওই যে পারাক্ত হয়েছিল কেশব কাশ্মীরি মহাপ্রভুর নিকটেতে, সে মথুরাতে যায় হোলি গেট যেখানে আছে ওইখানে তার আশ্রম এখনো পাশে একটি জায়গাতে আছে, ওইখানে থাকতো বিশেষ ভাবতে কাশ্মীর দেশ থেকে এসে। তিনি একটা সিনেমা কাচার্য মহাপ্রভু থেকে বহু পরে, আর একজন তার নাম মনে হচ্ছে না, তার গুরু মহারাজের ইতিহাস অত জানা ছিল প্রভুপাদের মতন, যত লোক না সহজিয়াদের বংশাবলী তাহার জানা, ছুটি নাটি কোথায় কি সব পুঙ্খানুপুঙ্খ পাওয়াতে তাহার নখ দরকার, গুরু মহারাজের ওই রকম হয়েছে। আমরা কিছু জানি না, আর তিনি কে কোথায় ওখানে রাধা কুণ্ডেতে কোন সহজিয়া কি কি ভজন করছে, কিরকম সীতাহরণ করছে নাকি কি করছে, এই সব তাহার জানা নখ দরকার। তো তিনি ঐতিহাসিক ভাবে নিয়ে এসে প্রমাণ করলেন যে এই তিনজন জালিয়াত ভাবেতে নিম্বাক সম্প্রদায় রচনা করে বিদ্বেষ মূলেতে যে পরাস্ত হয়েছিল, পরাস্ত হলে মহাপ্রভু বললেন যাও শীঘ্রই গিয়ে তুমি ভজন কর, উপদেশ দিলেন কিন্তু তার হৃদয়ে আর লাগলো না, সেটি ওইখানে মথুরাতে গিয়ে আর অগ্নি বিদ্বেষের অগ্নি সেটি উঠলো, তখন নিম্বাক সম্প্রদায় এইসবগুলি রচনা করে করে দিয়ে আর এই দু একটি গ্রন্থ লিখল, যথাযথ নিম্বাক সম্প্রদায় কোন জিনিস পত্রিকাতে ছাপা হলো, ভাগবত পত্রিকাতে, ওখানে যখন পাঠানো হলো ওখানটা ওদের আগুন লেগে গেল। ওরা 4 লাখ টাকার মানহানি করলো মথুরাতে। কেস করবার পরে বলে যে আপনি 4 লাখ টাকা ক্ষতিপূর্তি দেন, নয়তো আপনার উপরে কেস করা হবে। তো গুরু মহারাজ তিনি ওকিল ইত্যাদি কাছে তার যাওয়ার কোনো বিশেষ প্রয়োজন হতো না, তিনি ওই নোটিশে জবাব দিলেন যদি তোমরা বাঁচতে চাও তাহলে চুপচাপ ঘরে বসে থাকো। এখন তো আমি একটা শুধু কি কেঁচো খুঁটে সাপ এড়িয়ে যাবি, আমি তো কেঁচো খুঁটর তোমরা, কিন্তু এমন মধ্যে তো বিষধর সর্প বেরোবে যে তোমাদের কোথাও ঠাঁই পাব না। তোমরা করো কেস, আমি দেখব কেস। তারপরে তারা বকিরের কাছে গেল, আমাদের বকির ছিলেন রাখাল দাস, তার কাছে ওরা গেল, বলে যে স্যার খবরদার আপনার কিছু বলবেন না, তো বিভ্রাট মামলা হয়ে যাবে। এই দেখতে এরকম হয়, তার জ্বর পূর্বে জ্বর ছিল, জ্বর ছিলেন না, কিন্তু মাথা তার অদ্ভুত, তিনি ভয় দেখিয়ে দিলেন যে অদ্ভুত কাণ্ড হয়ে যাবে, তোমরা কোথাও ঠাঁই পাবে না, সে কি করতে কি করে দিবে, আশায় তোমরা চুপচাপ থাকো। তখন তারা চুপচাপ হয়ে গেল, কিছু করতে পারে। এক সময় পূজ্যপাদ মাধব মহারাজ ওইখানেতে বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছিল বৃন্দাবনে, মনে আছে 1960 সাল, এরাও সব ছিলেন, আমরা তো বাচ্চা, আমরা সব তার সঙ্গে গিয়েছিলাম 15-20 জন। আর বিরাট ভাবে তো ওখানে বিগ্রহ পূজ্যপাদ মহারাজ করেছিল, সেখানেতে বৃন্দাবনে যত বড় বড় আচার্য লোক আর যত সম্প্রদায় সব লোকের নিমন্ত্রণ দিয়েছিল, এমনকি রামকৃষ্ণ মিশন কেউ তিনি দেখেছিলেন, সকলের সঙ্গে খাতির রাখতেন। ওরাও সব ওদের যে বড় বড় লোক সব এসেছিল, বড় বড় পণ্ডিত ওরা এসেছিল, তার মধ্যে গুরু মহারাজকে যখন বক্তৃতা দিতে আরম্ভ হলো তখন তিনি ধরলেন রামকৃষ্ণ মিশনকে, বিবেকানন্দকে ধরলেন, আরো আরো সব লোককে ধরলেন। তাহলে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বললেন যত মত তত পথ, এইগুলি অন্ধগণের, যত যে যে কোনো ভাড়াতে যাবে, বোম্বেতে পৌঁছে যাবে, গাড়িতে যাবে, পায়ে হেঁটে যাবে, এরোপ্লেনে যাবে, যে কোনো ভাড়াতে যাক ওই বোম্বেতে পৌঁছবে। কেউ কলকাতা থেকে ট্রেনে যাক, কেউ দিল্লি থেকে যাক, কিন্তু সকলেই বোম্বেতে পৌঁছবে। অতএব সকলের অন্তিম গোল হচ্ছে ভগবান কাছে সকলেই পৌঁছে যাবে, যে যে কোনো ভাবে। এই তাদের বক্তব্য, যত মত তত পথ। আর অনেক উঁচুতে যখন উঠে যায় তখন সব সমান হয়ে যায়, অতএব সব মত এক সমান। চাহ দুর্গা ভজন, কালী ভজন করো, চাহে তুমি কৃষ্ণকে ভজন করো, রামকে ভজন করো, গণেশ ঠাকুরকে ভজন করো, আধুনিক একটা দেবী বেরিয়েছেন সন্তোষী মাইয়ার ভজন করো, সব ওইখানে তো পৌঁছে যাবে। গুরু মহারাজ প্রবল ভাবে তাহাকে খণ্ডন করে, যারা অন্ধ উপরে চলে গিয়ে দেখে না তখন সব বরাবর দেখে, কিন্তু বরাবর হয় নাকি, ও দেখেই মাত্র অন্ধ তার জন্য দেখে। ঘাট আর যত যত ছোট ছোট এই ঘাট তৃণ ইত্যাদি কি বরাবর হয়ে যায়, সব কেউ বরাবর হয় না, ওটা দৃষ্টির একটা ভ্রম। আর অনেক এই সব ট্রেন আর এই সব তো অলপ, একটি ট্রেন চলছে কলকাতা ট্রেন যাবে, তার উপরে বহু লোক চড়ে আছে, কেউ এলাহাবাদ নামবে, এলাহাবাদ টিকিট নিয়েছে, সেটি কলকাতা পৌঁছাবে, আবার কেউ মথুরা স্টেশন থেকে চলছে, ও টিকিট আছে শ্রীনগর, অন্য গাড়িতে যাবে, সে কি কলকাতা পৌঁছবে, সব গাড়ি কি ওইখানে যাবে। যদি উদ্দেশ্য ঠিক হয় টিকিট ওখানকার হয় তাহলে ওখানে পৌঁছবে। একটি হাজারটি পোস্ট অফিসে সে পত্র ছেড়ে এক জায়গায় যাবে না, ওরা বলে যে যায় যেখানে লিখা আছে ঠিকানা সেইখানে যাবে। মূর্খরা বলে যে সে এক জায়গাতে যাবে, সব গাড়ি ওইখানে যাবে, এটা মূর্খ বলে। এই সবগুলি ভাষাবাজি। বিবেকানন্দ ধর্মরাজের এক ডাকাত গুন্ডা, একেবারে স্পষ্ট যে গুন্ডা, একেবারে ভারতীয় সংস্কৃতিকে একেবারে চোপট করে দিয়ে পাশ্চাত্য দেশ থেকে তিনি ওই সবগুলি সমাজ সেবা মানুষের সেবা এই সবগুলি প্রচলন করে। যখন বলতে লাগলেন তখন পূজ্যপাদ মাধব মহারাজকে ওরা বলল এসে যে মশাইগুলি কি বলছে এসব, আপনি একটু বারণ করুন না কে বন্ধ করুন। তখন মহারাজ বলে যে আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, আমি তাকে কিছু বলতে পারবো না, তো আমাকে দশ টাকা শুনিয়ে দিবে। আমি যদি বলে দিই তাহলে না জানে কি করে দেবে, এখন তবে কম বলছে, এর জন্য আপনার চুপচাপ শুনে নেন। এইরকম হয় বাঘালু বুঝে লোক ছিল, ওই রকম হয় বাগ্নি। এই মাইক টাইপ তার কিছু লাগলো না, 10,000 লোক বসে আছে, এইরকম হতে তিনি বলছেন, স্পষ্ট বক্তা তিনি ছিলেন। এইরকম হয় প্রচারক প্রভুপাদ, তিনি ওদেরকে আদর করে রাখেন। এই পূজ্যপাদ মাধব মহারাজ আর বন মহারাজ কোন সময় বারাণসীতে গিয়েছিলেন, ছোট আবি ছিলেন, উনার নাম ছিল নন্দ সুমু আর হয়গ্রীব ব্রহ্মচারী, ইনার নাম। আবি অল্প বয়সে বারাণসীতে গিয়েছিল, ওখানেতে উত্তরপ্রদেশের মধ্যে সব থেকে বড় সংস্কৃতের কলেজ, ওখার প্রিন্সিপাল ছিলেন খুব বিখ্যাত নামা, আমার মনে হচ্ছে না এখন, এখন তো কিছুদিন হলো তিনি চলে গেছেন, তাকে ভারতবর্ষের মধ্যে গণমান্য তাহাকে মানে কবিরা পণ্ডিত সরস্বতী তাহার মুখে এরা ভিক্ষা করতে 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 তাহার নাম ঠিকানা জিজ্ঞাসা করে তাহার বাড়িতে উঠেছে, আর উঠে উপরে চলে গেছে ধরধর করে। তার স্ত্রী ছিলেন, দেখলেন যে দুটি বালক লাল কাপড়েতে এসেছে, তাদেরকে উঠিয়ে দিয়েছে এখানেতে, বলে যে তোমরা বসো, উনি পূজা করছেন, পূজা করে উঠে আসে। তিনি ছিলেন বৃদ্ধ বয়স, তারপরে পূজা টুজা করা হয়ে গেল, তারপরে আসলেন, বলে তোমরা কোথা থেকে এসেছ? এরা বলেন যে আমরা মায়াপুর থেকে, সরস্বতী ঠাকুর আমাদের গুরুদেব সেখান থেকে আস, ও যিনি বর্ণাশ্রম ধর্ম ধ্বংস করেছে, যে কোন জাতি লোক হোক সবকে পয়সা দেয়, আর কলকাতাতে সুতো আর খাওয়া যায় না, সব পয়সা নিয়ে ওখানে দিয়ে দিয়ে ওখান থেকে আসছে। এরা বলে গেছে ওখান থেকে আসছেন আমরা, যিনি দৈব বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, মহাপ্রভুর কথা প্রচার করেছেন, সেইখান থেকে আমরা আসছি। আপনি এই কথা কিরকম বললেন, যেতে তিনি দৈবনাশন ধর্ম নষ্ট করেছেন, যাকে তাকে পয়সা দিয়ে দিচ্ছেন, আপনি কি তা জানেন না? আপনি এই শ্লোকের অর্থ বলুন তো, যস্যা জল্লক্ষণম কুন্থ বর্ণাভিবঞ্জকম যদন্নাত অন্নাত্র দৃশ্যতে তত্তে নয়ু বিদেন, আপনি এর অর্থ করুন তো। আপনি কোনদিন পড়েন নাই গীতাকে? চাতুর্বর্ণং মায়া তৃষ্ণং গুণকর্ম বিভাগ, আপনি কোনদিন পড়েন নাই? এমন ভাব তেজি করে দুজন, দুজন তো খুব ভীষণ তেজ। ওই তো গুরু মহারাজকে বললাম এরা প্রভুপাদে এক একজন এক একজন দিগ্বিজয়। প্রভুপাদ বলতেন যে আমি কোনদিন শিষ্য করি না, আমি কি করি, আমি গুরু পাই না, এমন তার শিষ্যরা এইরকম হবে। আর তিনি উত্তর দিতে না পারে, থরথর কাঁপতে লাগলেন, একবার সমস্ত ঘর একেবারে কলেবার একবারে ভিজে গেল ঘামেতে, আর কাঁপতে লাগলেন, বলে যে তার মুখে ফেন্ট না হয়ে যান, স্থিতির মধ্যে তাহার স্ত্রী বলুন যায় তোমরা এই বৃদ্ধাকে মারবে নাকি, এখনই তো তেল মুছে ফেলে যায়, ব্লাড প্রেশার ইনার আছে, তারপরে হাত জোরে জোরে কোনো রকম হয়েছে, আচ্ছা তোমরা পরে আবার ফের আসবো, এইরকম হয় দুরন্ত সব সিদ্ধ জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড নাই তো গৌড়ীয় মঠ প্রচার আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে তো হয়েছে এমনই এমন ধুরন্ধরের আলো। আপনারা জানেন আমাদের গুরু মহারাজ সম্বন্ধে পূজ্যপাদ মহারাজ জানেন কি আরো সব জানেন, কোন সময়তে সাউরি প্রপন্নাশ্রম ভক্তিবিনোদ ঠাকুরের একজন শিষ্য ছিলেন সীতানাথ তীর্থ ভক্তি তীর্থ, সাউরি প্রপন্নাশ্রমের ভক্তিবিনোদ ঠাকুরের একজন শিষ্য ছিলেন, তাহার নাম ছিল সীতানাথ ভক্তি তীর্থ, এমন কোন বাদ্যযন্ত্র নাই যে জানতেন, আর এমন কোন সঙ্গীতের স্বর নাই যে জানতেন না,